খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله مدنی চ্যানেল দর্শকবৃন্দ, অনুষ্ঠান তাযীম মুস্তাফা নিয়ে আবার একবার হাজির হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্মান প্রদর্শন বিষয়ক আলোচনা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের আজকের এই পর্বে প্রাধান্য পাবে। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালামকে কোরআনে পাক কিভাবে সম্মান দেখাতে বলেছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালামের হাদিসে পাকে আমরা কি রূপ সম্মানের নির্দেশনা পাই, অনুরূপভাবে সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান এবং বুজুর্গান দিন কীভাবে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের জাতকে, সিফাতকে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয়কে কীভাবে সম্মান জানিয়েছেন, সম্মান দেখিয়েছেন, তদ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনব। শুরুতেই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত একটি হাদিসে পাক আমরা শ্রবণ করে নেই। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলাইহিস সালাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনার চার দর্শকবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের তাযীম তথা সম্মান এটা ঈমানের পূর্ব শর্ত। রাসূলকে যারা তাযীম করে না, সম্মান করে না, যথোপযুক্ত যেভাবে কোরআন ও হাদিস আমাকে সম্মান দেখাতে বলেছে সেরকম যদি আমরা সম্মান না দেখাই তো আমরা মূলত ঈমানদারই হলাম না। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের শান ও মানকে এত বুলন্দ করেছেন, এত সুউচ্চ করেছেন যে কোনো বান্দা সে পর্যন্ত কল্পনায় পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে পাক ইরশাদ করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি আপনার চর্চাকে, আপনার স্মরণকে সুউচ্চ করেছি, মহান করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের চর্চা, সম্মানের আলোচনা কেয়ামত অবধি চলতে থাকবে, নয় নয় জান্নাতের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের আলোচনা, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের গুণগাহী অনেকে থাকবে এবং সবাই ফেরেশতারা, মানুষ আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের গুণকীর্তন আল্লাহ তাআলার জিকিরের সাথে সাথে করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকির বাকি থাকবে তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের জিকিরও বাকি থাকবে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের ইয়াদ বাকি থাকবে। হ্যাঁ, যখন পুরো জগৎ ফানা হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ তাআলার জাতে পাক বাকি থাকবে, আমার আল্লাহ তাআলা ছিলেন, আছেন, থাকবেন, আমার আল্লাহ তাআলার না শুরু আছে না শেষ আছে, আল্লাহ তাআলার জাত বাকি থাকবেন, সেই জাতে ইলাহি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের স্মরণ যেটা কোরআনে পাকে করে আসছেন সেটা আল্লাহ তাআলার জাতে, আল্লাহ তাআলার নিজস্ব যেই আন্দাজ সেভাবে আল্লাহ তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্মরণ করে যাবেন, কারণ আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অধিক 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 ভালোবাসেন। তাই আমাদের উচিত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসা। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে কোরআনে পাকের প্রত্যেকটা আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যেমন সূরা হুজরাতের মধ্যে আমরা যখন দেখি, দেখি আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম লিবা'দিন আও তাহবাত আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যে বলা হচ্ছে, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো তার সমীপে সেরূপ উচ্চস্বরে কথা বলো না, কারণ এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উঁচু আওয়াজে কথা বলার কথা আল্লাহ তাআলা কোরআন পাকে ইরশাদ করেছেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগেও যেমন এই আয়াতের হুকুম ছিল, কেয়ামত অবধি যারা মদিনায়ে তাইয়াবার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জিয়ারত করতে যাবে তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উচ্চ স্বরে নিজেদের কোনো আলাপ আলোচনা, এমনকি কোনো সেরকম ইবাদতও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উচ্চ আওয়াজে যেন না করা হয়, এটার মধ্যে যেন আদব রক্ষা করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সে ব্যাপারে ইঙ্গিত করেছেন এই আয়াত কারিমার মধ্যে। শেষে বলা হচ্ছে, তোমরা যদি উচ্চ আওয়াজ করো, নিজেদের মধ্যে যেভাবে উচ্চ বাচ্য করে থাকো, সেভাবে যদি তোমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে উচ্চ বাচ্য করো, উচ্চ আওয়াজে কথাবার্তা বলো, যে তোমাদের আমলগুলো যা আমল করেছ, চাই ফরজ হোক, চাই ওয়াজিব হোক, চাই মুস্তাহাব হোক, চাই নফল হোক, সব আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরই পাবে না। তাই আমাদের উচিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে তাজিম করা। কত উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলে আল্লাহ তাআলা তার ব্যাপারে এরকম নাজিল করেন, এরকম আয়াত নাজিল করেছেন। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান মান মানতে হবে এবং সেটাকে যথোপযুক্ত কবুল করে এবং সেই হিসাবে আমাকে তাজিম ও সম্মান দেখাতে হবে। আল্লাহ তাআলা কোরআন পাকের অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজারাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় যারা ঘরের পেছন হতে আপনাকে উচ্চস্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ, তাদের অধিকাংশই নির্বোধ। আমাদের মধ্যে এরকম কিছু নির্বোধ লোক রয়েছে যারা পেছন দিক থেকে ডাকে, অথবা যারা ঘরের মধ্যে আসছে তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মনে করেন হুজরা শরীফের মধ্যে আরাম করছেন, বাইরে থেকে উচ্চ আওয়াজে ডাকে, দরজা খটখট করে, উচ্চ আওয়াজ করে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে তশরিফ আনার জন্যে তারা এক প্রকার বাধ্য করে। তাদের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, যে নিশ্চয় যারা ঘরের পিছন হতে আপনাকে উচ্চ স্বরে ডাকে তাদের অধিকাংশই নির্বোধ, তাদের অধিকাংশই নির্বোধ, বোঝে না, তাদের মধ্যে কোনো আকল নাই, শোর নাই, তাদের অনুভূতি নাই। তাই একটা মানুষ হিসেবে মানুষের বিবেক যেভাবে আছে, আর নির্বোধের তেমন কোনো বিবেক থাকে না। ছোটো বাচ্চারা অনেক কিছু বিবেক বোধ আছে, একটা জানোয়ারের সেই বিবেক নাই। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো যখন জানোয়ার আসতো, তারাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক তাজিম দেখাতো, তারা বসে পড়তো, পাগল জানোয়ার মানুষকে মারছে ঘুরে ঘুরে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে গেলেন, তাকে কিছু বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই উট সুস্থ হয়ে গেল, সেই উট যেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুপিসারি কথা বলছে। এভাবে আমরা গুইসাপ থেকে শুরু করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অনেক জানোয়ারের আগমন হয়েছে, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করে নিজেদেরকে সম্মানিত করেছেন, তা তাদের এক প্রকার বোধ আল্লাহ তাআলা দান করেছেন। তাই নির্বোধ কিছু রয়েছে যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেছন দিক থেকে ডাকতো, ঘরের পেছন হতে ডাকতো, এ তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন তারা নির্বোধ। অন্য আয়াতের মধ্যে যখন আমরা দেখি যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উযুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। হে মুমিনগণ, আমার হাবিবকে রাঈনা বলো না, বরং উযুরনা অর্থাৎ আমাদের প্রতি লক্ষ্য করুন বলো, এবং জেনে রাখো কাফিরদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি, তাদের জন্যে কঠিন শাস্তি রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদ্রাসার দর্শকবৃন্দ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আপনাদের সামনে তিনটি আয়াতে কারিমা উপস্থাপন করলাম, যে আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উচ্চ আওয়াজ করতে মানা করেছেন, যেভাবে আমরা একে অপরকে ডাকি সেভাবে ডাকতে মানা করেছেন। দ্বিতীয়ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের পেছন থেকে, দরজার পেছন থেকে যারা ঘরের পেছন থেকে আওয়াজ করে তাদেরকে আল্লাহ তাআলা নির্বোধ বলেছেন। তৃতীয়ত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রাঈনা শব্দ না বলে উযুরনা বলার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। রাঈনা এটা একটা আরবের শব্দ যেটার অনেক অর্থ রয়েছে, এক প্রকার তো ভালো অর্থ, আরেক প্রকার মন্দ অর্থ রয়েছে। তাই মুফাসসিরিন কিরামগণ বলেছেন, যেই শব্দ দ্বৈত অর্থ রাখে, একটা ভালো একটা মন্দ এরকম অর্থ রাখে, এরকম শব্দ না আল্লাহর শানে ইউজ করবেন, না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ইউজ করবেন। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কোনো শব্দ বলা যাবে না যেই শব্দ দ্বৈত অর্থ রাখে, দুইটা দ্বিমুখী অর্থ প্রকাশ করে, একটা ভালো একটা মন্দ। তখন হয়তো যারা বাতিল, যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন রয়েছে, তারা হাসি ঠাট্টা করতে পারে যে মুসলমানরা তাদের নবীকে কী বলে ডাকছে দেখো। তাই এরূপই হয়েছিল, রাঈনা শব্দের একটা অর্থ হচ্ছে আমাদের দিকে দৃষ্টিপাত করুন, আরেকটা অর্থ এক একজন এক এক অর্থ নেই, যে নির্বোধ অর্থে, পাগল অর্থে এবং রাখাল অর্থে অনেকে এই শব্দটা ব্যবহার করে। তো যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুশমন ছিল তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে এসে রাইনা শব্দ বলতো। আর মুসলমান যারা নতুন নতুন সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন তারাও তাদের কাছ থেকে শুনে শুনে তারাও রাইনা ইয়া রসুলাল্লাহ রাইনা এভাবে বলতো, ইয়া রসুল্লাহ আমাদের প্রতি দৃষ্টিপাত করুন। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর দরবারে এরূপ শব্দ চয়ন আল্লাহ তাআলার দরবারে এটা পছন্দনীয় হলো না। আল্লাহ তাআলা কোরআন পাকে আয়াত নাজিল করেছেন যে আমার রসুলকে আমার হাবিবকে রাইনা শব্দ বলো না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দরবারে এসে তোমরা বলো উনজুরনা ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের প্রতি দয়া দৃষ্টি দান করুন, আমাদের প্রতি দয়ার দৃষ্টি দান করুন। আরে দৃষ্টি দান, দৃষ্টি কামনা করার কথা আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন। আমরা কেনই বা বুজুর কানে দিনের দরবারে গিয়ে উনজুরনা বলবো না? আমরা অবশ্যই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে গিয়ে উনজুরনা ইয়া রসুল্লাহ আমাদের এই অসহায় অবস্থার প্রতি একটা আপনি দৃষ্টি দিন, আপনি দয়ার নজর করুন, এটা তো কোরআনে পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তাই আশা কেন রসুলরা রসুল পাসের দরবারে গিয়ে এই শব্দটাই বারবার জিকির করেন যে ইয়া রসুলাল্লাহ আমি গুনাহগারের প্রতি একটু দয়ার দৃষ্টি দান করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মদিনা চ্যানেল দর্শকবৃন্দ, যেই শব্দ দ্বৈত অর্থ রাখে সেই শব্দ আমার রসুলের শানে ব্যবহার করা যাবে না, এটাও একটা তাজিমের পরিপূর্ণ একটা অধ্যায়। যেমন ধরুন সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান এই শব্দটা যখন উল্লেখ করেছে আল্লাহ তাআলার দরবারে সেটা পছন্দনীয় হয় নাই, আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনে পাকের আয়াত নাজিল করেছেন। তাই শানে রিসালাতের খিলাফ হলে একাধিক অর্থবোধক শব্দ আমাদের অবশ্যই পরিহার করতে হবে। যেমন ধরেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে এরকম শব্দ যারা ব্যবহার করেছে তাদের ব্যাপারে বলা হচ্ছে বলিল কাফিরিনা আযাবুন আলীম, কাফিরদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি, কঠিন শাস্তি রয়েছে। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে এমন শব্দ যারা উচ্চারণ করে, এমন শব্দের চয়ন যাদের মুখ দ্বারা হয় তাদের ব্যাপারে মর্মন্তুদ শাস্তি, বেদনাদায়ক শাস্তি রয়েছে। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে এমন কোনো শব্দ বলা যাবে না যে শব্দটা আমরা দুনিয়াতে কোনো নেতিবাচক অর্থে ব্যবহার করি। যেমন নেতা, নেতা শব্দের অনেক, নেতা বলার সাথে সাথে আমাদের মধ্যে একটা তাচ্ছিল্য ভাব চলে আসে, কারণ নেতা দোষে গুণে নেতা হয়। আমাদের বর্তমান সিচুয়েশনে নেতা মানে যে যত দোষ করতে পারবে, যে যত খারাপ কাজে অভ্যস্ত হতে পারবে সেই সমাজের মধ্যে নেতা হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের কিছু নিদর্শন বর্ণনা করেছেন, তন্মধ্যে একটা হচ্ছে যারা কেয়ামতের আগে যারা ফাসিক ফাজির রয়েছে, যারা গুনাহগার ব্যক্তি রয়েছে, যারা সমাজের মধ্যে সবচেয়ে ঝগড়াটে মানুষ রয়েছে, যারা দুশ্চরিত্রবান মানুষ রয়েছে তাদেরকে সম্মান করা হবে। কেন? ভয়ে, জানের ভয়ে, সম্মানের ভয়ে তাদেরকে সম্মান করা হবে, নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে তাদেরকে সম্মান করা হবে, তাদেরকে নেতা বানানো হবে, তাদেরকে মর্যাদার আসনে আসন করা হবে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে কেয়ামতের জন্য অপেক্ষা করতে বলেছেন। বর্তমানে আমরা দেখি যে নেতার চোখের শূল হওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্যে আমরা হয়তো তাদেরকে বাহ্যিকভাবে সম্মান প্রদর্শন করে থাকি। তাই নেতা শব্দ এটা অনেক খারাপ অর্থ বহন করে, অনেক জায়গায় ভালো অর্থ বহন করে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নেতা শব্দ ইউজ করা যাবে না, এটা উলামায়ে কেরাম মানা করেছেন। তাই আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সরদার বলে থাকি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সরদার, আমাদের সরতাজ এভাবে বলে থাকি। তাই আশা করি রাসূলরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারের জন্যে আমরা এমন শব্দই, তারা এমন শব্দই চয়েস করে থাকেন। যেমন আব্বাকে, আমাদের বাবা যিনি হন তাকে আমরা আব্বাই বলি, বাবা বলি, বা সম্মানসূচক শব্দ আমরা ব্যবহার করে থাকি। আসলে দেখতে গেলে উনি আমার মায়ের স্বামী। যদি বাবাকে কেউ বলে মায়ের স্বামী, ও আমার মায়ের স্বামী, তোমাকে আমার মা ডাকছে, এরকম বললে কেমন হয়? অবশ্যই খারাপ লাগবে, বাবার যেটা খারাপ লাগবে, বর্তমান সিচুয়েশন, বর্তমান সমাজ সেটা কখনো কবুল করবে না, অ্যাকসেপ্ট করবে না। তাই একটা বাবার সামনে এরকম একটা শব্দ, যদিও বাহ্যিকভাবে সেটা কিন্তু সত্য যে আমার বাবা তো আমার মায়ের স্বামী, অথবা আমার মাকে যদি আমি ডাকি এভাবে ডাকি, ও আমার বাবার স্ত্রী, এদিকে আসো, তখন এটা বেয়াদব হিসেবে আমাদের সমাজের মধ্যে পরিলক্ষিত হয়। ওই ব্যক্তিকে কেউ সম্মান প্রদর্শন করে না, ওই ব্যক্তিকে কেউ অ্যাকসেপ্ট করবে না যেই ব্যক্তি মা এবং বাবার সামনে এরকম বেয়াদবি করে থাকে। আমার রসুলের দরবারে এটা কি বেয়াদবি হয় না? এমন দ্বৈতমূলক শব্দ, দ্বৈত অর্থ রাখে এরকম শব্দ যদি আমার রসুলের দরবারে ব্যবহার করা হয়, সে কি বেয়াদব হিসেবে আল্লাহ ও রসুলের দরবারে পরিগণিত হবে? অবশ্যই মায়ের দরবারে যদি বেয়াদবি হয়, বাবার দরবারে যদি বলাটা বেয়াদবি হয়, তাহলে কেমন হয়? তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আমরা স্ত্রী বলি না, এভাবে বলি আমাদের আম্মা জান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের, যেহেতু আমাদের সব কিছুর মালিক আল্লাহ তাআলা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জগতে বানিয়েছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে আমরা মা বলি। কোরআনে পাক এটা নির্দেশ দিয়েছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, যে তার স্ত্রীরা হচ্ছেন মুমিনদের মা, সুবহানাল্লাহ। তাই মুমিনদের মা হিসেবে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সম্মান করি, আমাদের আম্মিজান বলি, এটা হচ্ছে সম্মান। যদি রাসূলের স্ত্রী এভাবে বলি দেখতে জিনিসটা খারাপ লাগে, যদিও জিনিসটা সত্য। কোরআনে পাক ঘোষণা দিয়েছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে মুমিনদের মা বলা উচিত, সুবহানাল্লাহ। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদ্রিজ জানা দর্শকবৃন্দ, এমন শব্দ আমরা আল্লাহ ও রসুলের জন্য ব্যবহার করব। যেমন আল্লাহ তাআলা শুকর, যেটা আছে শুয়র, যে শুকরের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, কুকুরের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তখন আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করার সময় এভাবে বলে, ও শুকরের মালিক তুমি আমার কথা শোনো, এ কুকুরের মালিক হে কুকুরের সৃষ্টিকর্তা আমার কথা শোনো, আমার দিকে তোমার দয়া দৃষ্টি দাও, এভাবে যদি বলি এটা আল্লাহ তাআলার শানের খেলাফ হচ্ছে। কি আল্লাহ তাআলার দয়া সে প্রাপ্ত হওয়ার অধিকার রাখে না, আমার খারাপ জিনিসের নিস্বত করে, খারাপ জিনিসের দিকে দৃষ্টি রেখে কেউ যদি আমাকে আহ্বান করে, আমি বললাম যে আমি আল্লাহ দরবারে দোয়া করছি, আল্লাহ এই জগতে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তি আমি, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও, আল্লাহ জগতে এমন কোনো গুনাহ নাই যা আমার দ্বারা হয় নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এখন আমি দোয়া সেরে যখন আমি মাহফিল থেকে বের হলাম বা আমি মসজিদ থেকে বের হলাম, কেউ যদি আমি ইমামকে যদি কেউ বলে এ গুনাহগারদের সর্দার এদিকে আসো, এ গুনাহগারদের সর্দার এক কাপ চা খেয়ে যান, আপনি কি কখনো তার মেহমানদের আপনি কবুল করবেন? না, আমি আল্লাহর দরবারে বলেছি আমি গুনাহগারদের সর্দার, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার দরবারে আজেজানা, বিনয়মূলক শব্দ ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমরা কী কী গুনাহ করেছি আমরা জানি না, আল্লাহ তাআলার দরবারে আমাদের অবস্থান কীরকম আমরা জানি না। তাই যদি একটা বান্দার ব্যাপারে এরকম শব্দ, অসৌজন্যতামূলক শব্দ ব্যবহার করাটা ইজাজত যদি আমাদের সমাজ, আমাদের বিবেক না দেয়, তো আল্লাহর রসুলের শানে এরকম শব্দ ব্যবহার করা, আল্লাহ তাআলার শানে ব্যবহার করা এরকম শব্দ কীভাবে একটা আদব মার্জিত ভাব রাখে? কখনোই না। তাই আল্লাহ ও তার রসুলের শানে এমন শব্দ ব্যবহার করতে হবে যে শব্দ আল্লাহ ও তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা পছন্দনীয় এবং আল্লাহর ওয়ালিগণ বুজুর্গান দিন সেটাকে অ্যাকসেপ্ট করেছেন। তাই কোরআন পাকের মধ্যে যে ইরশাদ হচ্ছে, রসুলের আহ্বানকে তোমরা একে অপরের প্রতি আহ্বানের মতো গণ্য করো না। রসুল যখন তোমাদেরকে ডাকে তখন কেউ তোমাদেরকে ডাকছে এরকম মনে করো না, রসুলের ডাককে, রসুলের ডাকাকে তোমরা প্রাধান্য দাও, যে অবস্থায় থাকো না কেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজিরে দাও। যেমন বলা হচ্ছে কোরআন পাকের অন্য আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, যে বলা হচ্ছে হে ঈমানদারগণ, তোমাদেরকে যখন আল্লাহ ও রসুল আহ্বান করবেন তখন তোমরা তার ডাকে সাড়া দাও, তার ডাকে সাড়া দাও। এক সাহাবী রসুল হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজের মধ্যে ছিলেন, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, তিনি নামাজে ছিলেন বিধায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকের সাড়া দিলেন না। যখন নামাজ শেষ করে রসুল সাল্লাম দরবারে হাজিরে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নামাজে ছিলাম, আপনি আমাকে ডেকেছেন, আমি নামাজে থাকার কারণে আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলাকে কোরআনে পাকে ইরশাদ করেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, আল্লাহ এবং রসুল যখন তোমাদেরকে ডাকে তখন তোমরা তার ডাকে সাড়া দাও, এটাকে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন নাই, সুবহানাল্লাহ। দেখেন, নামাজ পড়ছে, নামাজ আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ছে, চাই ফরজ হোক, চাই ওয়াজিব হোক, চাই নফল হোক, চাই মুস্তাহাব হোক, যে কোনো নামাজে আমার রসুল যখন ডাক দিবে তখন আসতে হবে, এটা কোরআনে পাকের হুকুম। রসুলের তাজিমকে আল্লাহ তাআলার ইবাদতের উপর প্রাধান্য দেওয়া হয়েছে। তাই উলামায়ে কেরাম বলছেন সকল ফরজের মূল ঈমান, আর ঈমানের মূল হচ্ছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম ও মহাব্বত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত যদি অন্তরে না থাকে তো ঈমানটা ঘুরে ধরে যাবে, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, সেটা আমার অন্তরে স্থায়িত্ব হবে না, শয়তান যে কোনো মুহূর্তে আমার সেই ঈমানের উপর হামলা করে আমাকে বেঈমান হিসেবে দুনিয়া থেকে চলে যাওয়ার, বেঈমান হিসেবে দুনিয়া থেকে যাওয়ার একটা পথ সৃষ্টি করে দিতে পারে। তাই আমার রসুলের প্রেমকে, রসুলের মহাব্বতকে অন্তরের মধ্যে যত বৃদ্ধি করব ততই আমার ঈমান মজবুত হবে। তাই প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, সেই সাহাবী রসুল বলছেন, ক্বালা কুনতু উসাল্লি ফিল মসজিদি ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফালাম আজিবহু, আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমাকে ডাকলেন, ওই অবস্থায় আমি নামাজে ছিলাম, মসজিদে নামাজরত ছিলাম, আর রসুল পাক আমাকে ডেকেছেন, আমি সাড়া দিতে পারি নাই। ফাকুলতু ইয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী কুনতু উসাল্লি, ইয়া রসুল্লাহ আমি পরবর্তীতে যখন নামাজ শেষ হলো তিনি রসুল হোসেন দরবারে গিয়ে বললেন, ইয়া রসুল্লাহ আমি নামাজে ছিলাম তাই আমি আপনার জবাব দিতে পারি নাই। তখন রসুল পাক সাল্লাম বললেন, আল্লাহ তাআলা কি বলেন নাই, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইযা দাআকুম, তোমরা আল্লাহ তার রসুলের ডাকে সাড়া দাও যখন তারা ডাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানগণ এই আয়াত শুনে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতের এই ব্যাখ্যা প্র্যাকটিক্যাল শুনে এরপর থেকে তারা এক প্রকার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমকে তাদের অন্তরে আরও বাড়িয়ে নিলেন, যে আল্লাহ তাআলা যখন ঘোষণা দিয়েছেন তো আমাদের মানাতে সমস্যা কোথায়। তাই প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আমার রসুলের সানে এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দ আমার রসুলের জন্য উচিত নয়। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এমন কোনো নজির নাই যে আমার রসুলকে ইয়া মুহাম্মদ বলে ডেকেছেন, আমার রসুলকে ইয়া আবা আব্দুল্লাহ বলে ডেকেছেন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানে এরকম বলা হয় না। কিন্তু কোরআন পাকের মধ্যে অধিকাংশ নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, ইয়া আদামু, ইয়া নূহু, ইয়া ইব্রাহিমু, ইয়া ইসমাইলু, এভাবে আল্লাহ তাআলা ইয়া মুসা, ইয়া হারুন অনেকবার নবীদেরকে আল্লাহ তাআলা এভাবে ডেকেছেন। কিন্তু আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম দেখা যায় না। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দেখা যায় কি, দেখা যায় ইয়া আইয়ুহান নবী বলে সম্বোধন করতে, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া মুজাম্মিল, ইয়া মুদাসসির, ইয়া তাহা, ইয়া সিন, এভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে সম্বোধন করেছেন। এভাবে আমরা দেখি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকাবাত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাত ইত্যাদির আলোচনা করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করেছেন। তাই আমাদের এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। তাই কোনো দোয়ার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবি রসুলকে দোয়া শিক্ষা দিয়েছেন, হ্যাঁ হাদিসে পাকের মধ্যে আমরা পাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন, যে দোয়ার মধ্যে ইয়া মুহাম্মদ শব্দ রয়েছে, হে মুহাম্মদের রব এভাবে শব্দ রয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রোগ থেকে নাজাত দাও, আমি সারমর্ম আরজ করছি। তো উলামায়ে কেরাম বলছেন, মুহাদ্দিসে কেরাম বলছেন যে ইয়া মুহাম্মদ শব্দ এটা যদিও হাদিসে পাকের মধ্যে আছে, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইরশাদ করেছেন, কোনো সাহাবী রসুল ইরশাদ করে নাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব। হ্যাঁ, আমি আমার নাম হে মাসউদ বলে কাউকে শিক্ষা দিচ্ছি। তো যেমন আমার বাচ্চা আমি যখন দরজা নক করলাম, বাচ্চা এসে দরজা খোলার আগে জিজ্ঞেস করলো কে, তখন আমাকে বলতে হবে সুন্নত অনুযায়ী মাসউদ আত্তারি, আমার নাম মাসউদ আত্তারি বললাম। এখন আমার বাচ্চাও যদি বলে মাসউদ আত্তারি এসেছো বা মাসউদ আত্তারি এসেছেন, এটা সুন্দর হচ্ছে না। বলতে হবে কি, আমার বাচ্চা বলবে মাশাআল্লাহ আব্বু এসেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো নাম বলাটা সুন্নত, তা আমি বলেছি আমি আমার নাম বলেছি, কোনো টেনশন, আমি সুন্নতের নিয়তে বলেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম ইয়া মুহাম্মদ বলে কোনো দুরুদ শরীফের মধ্যে কোনো ওসিলা তালাশের জন্য কোনো সাহাবী রসুলকে শিক্ষা দিয়েছেন, সেটা সেখানে উলামায়ে কেরাম সেজন্য বলছেন, যদিও দোয়া দুরুদ শরীফের মধ্যে ইয়া মুহাম্মদ থাকে, কিন্তু আমরা যখন বলবো তখন বলবো ইয়া রাসূলুল্লাহ, আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ। তাই উলামায়ে কেরাম বলছেন, ইয়া মুহাম্মদ যদিও দোয়া দুরুদেতে হয়, পরিবর্তন করে নিতে কিতাবেতে কয়, লা তাজআলু দোয়া রসুল, কিতাব খুলে দেখব না। এভাবে এক শায়ের খুব সুন্দর করে বলছেন, তাই বলা হচ্ছে তোরা ইয়া মুহাম্মদ ডাকিস না, তোরা নাম ধরিয়া ডাকিস না, তোরা ইয়া মুহাম্মদ বলিস না, তোরা নাম ধরিয়া ডাকিস না, নাম ধরে নবীকে ডাকা কোরআনে মানা। তাই আমাদের উচিত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না নাম ধরে ডাকবো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সুন্দর আল কাবা বিশিষ্ট শব্দ বলবো। তাই ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে খুব সুন্দর বলেছেন, যে তোমরা তাকে উচ্চস্বরে বা নাম ধরে আহ্বান করো না, যেভাবে তোমরা পরস্পরকে নাম ধরে ডেকে থাকো, লা তাজআলু নিদাআকুম ইয়াহু ওয়া তাসমিয়াতাকুম লাহু কানিদাই বাদিকুম বাদা বি ইসমিহি মিছলু ইয়া মুহাম্মদ ওয়া ইয়া ইবনা আব্দুল্লাহ ওয়া রাফা সাউত বিহি ওয়ান নিদা ওয়ারাইল হুজারাত ওয়ালাকিন বিলাকাবিহিল মুআযযাম মিছলু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কামা ক্বালা আল্লাহু ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল। এভাবে ডাকার জন্য আমাদেরকে ইসমাইল হাক্কি রহমতুল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, দেখতে দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমময় অনুষ্ঠানে আজকের পর্ব প্রায় শেষের দিকে আল্লাহ তাআলা একটি আয়াতে কারিমা আমরা তিলাওয়াত শুনে নেই, যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা হুজুরাতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলীম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ও রসুলের সামনে অগ্রগামী হয়ো না এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সব শুনেন ও জানেন। তাই এই আয়াতটি একটি নির্দিষ্ট ঘটনা কেন্দ্র করে অবতীর্ণ হয়েছিল, কিন্তু এই নিষেধাজ্ঞা ব্যাপক ও আম, অর্থাৎ কেয়ামত অবধি এই আয়াতের হুকুম থাকবে। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফয়সালার উপর নিজের কোনো ফয়সালাকে না দেয়া, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসে পাকে একরকমের ফয়সালা আসছে আমাদের কোনো কাজের ব্যাপারে, তো এটাকেই মেনে নেওয়া, কোরআন ও হাদিসের ফয়সালাকে, কোরআন ও সুন্নার ফয়সালাকে আমাদের বিবেকের আগে রাখা, অর্থাৎ আমাদের বিবেক অ্যাকসেপ্ট করছে না তারপর সেটাকে গ্রহণ করা, কারণ এটার মধ্যে কী হিকমত রয়েছে, কী রাজ রয়েছে, এটা আল্লাহ তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহ তাআলা সর্বাগ্রে আল্লাহ তার রসুলের হুকুমকে রাখার আমাদের তৌফিক নসিব করুন, আল্লাহ তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে সবার আগ্রে রাখার আমাদের তৌফিক নসিব করুন। আল্লাহ তাআলা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ইমানের মূল হিসাবে আমরা আমাদের অন্তরের মণিকুঠায় বসিয়ে নেয়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
খোদার কাছে এমন মর্যাদা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার, খোদার সৃষ্টি সবই মুস্তাফা তোমার।